দানিয়েলের বই নম্বর ১৪। দানিয়েলের দ্বিতীয় অধ্যায়, সারসংক্ষেপ ও উপসংহার, প্রথম অংশ।
প্রকাশিত বাক্য গ্রন্থে বাইবেলের সমস্ত গ্রন্থ মিলিত হয়ে পরিসমাপ্তি পায়। এখানে দানিয়েলের গ্রন্থের পরিপূরক রয়েছে। প্রেরিতদের কার্যাবলী ৫০।
যে সত্যটিকে যোহন যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য বলে চিহ্নিত করেছেন, যা যিহুদা গোত্রের সিংহ ২০২৩ সালের জুলাই থেকে তার লোকদের জন্য সিল খুলে দিচ্ছেন, সেই সত্যটি পরিপূর্ণতা পায় যখন দানিয়েলের গ্রন্থকে প্রকাশিত বাক্য গ্রন্থের সঙ্গে একত্র করা হয়। দানিয়েলের দ্বিতীয় অধ্যায়টি শেষ সময়ের পশুর মূর্তির পরীক্ষার প্রেক্ষাপটে দ্বিতীয় স্বর্গদূতের বার্তাকে উপস্থাপন করে। এটি একটি পরীক্ষার প্রক্রিয়া এবং একটি নির্দিষ্ট পরীক্ষার সময়কালকে চিহ্নিত করে। দানিয়েল পুস্তকের দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত সময়কাল ও প্রক্রিয়া, যা দানিয়েলের বন্দিত্বের ৭০ বছর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, মিলারাইট ইতিহাসে প্রোটেস্ট্যান্টদের পরীক্ষার সময়কে প্রতিকায়িত করেছিল। প্রোটেস্ট্যান্টরা তাদের সেই পরীক্ষা প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে রোমের কন্যারা হয়ে উঠেছিল। ভবিষ্যৎবাণীমূলক অর্থে কন্যা তার মাতাকে প্রতিকায়িত করে, আর রোম একটি ভবিষ্যৎবাণীমূলক পশু। তাদের এই ব্যর্থতা এবং পরবর্তীতে রোমের কন্যায় রূপান্তরিত হওয়া আমাদের বর্তমান ইতিহাসে পশুর মূর্তির পরীক্ষাকে প্রতিকায়িত করে, কারণ তারা পশুর মূর্তির রূপ ধারণ করেছিল। অতএব আমাদের বর্তমান পরীক্ষার প্রক্রিয়া দানিয়েলের বন্দিত্বের ৭০ বছর দ্বারা যেমন প্রতিনিধিত্ব করা হয়েছে, তেমনি মিলারাইট আন্দোলনের সময় দ্বিতীয় স্বর্গদূতের বার্তার ইতিহাস দ্বারাও
২০০১ সালের ১১ সেপ্টেম্বর শুরু হওয়া দ্বিতীয় স্বর্গদূতের বার্তার ইতিহাসে একটি নির্দিষ্ট সময়কাল ও পরীক্ষার প্রক্রিয়া রয়েছে, যা প্রতীকভাবে নেবুখদনেশ্বরের পশু সম্বলিত প্রতিমা স্বপ্নের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। কারণ বাইবেলের ভবিষ্যৎবাণীতে একটি রাজ্যকেও একটি পশু হিসেবে উপস্থাপিত করা হয়। নেবুখদনেশ্বর ও কালদীয় ধর্মীয় অভিজাতরা প্রতিনিধিত্ব করে তাদের, যারা পরীক্ষায় ব্যর্থ হয়, আর দানিয়েল ও তিনজন বিশ্বস্ত প্রতিনিধিত্ব করে তাদের, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়। অন্যরকম মনে হতে পারে, কিন্তু দানিয়েল গ্রন্থের তৃতীয় অধ্যায়ে নেবুখদনেশ্বরের ব্যর্থতা নিশ্চিত করা হয়েছে।
পরীক্ষার প্রক্রিয়ায়, যা দানিয়েল গ্রন্থের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে উভয়েই উপস্থাপিত হয়েছে, সেখানে নির্দিষ্ট ভবিষ্যৎবাণীমূলক মাইলফলক রয়েছে, যা সম্প্রতি প্রকাশিত বাক্য গ্রন্থে উপস্থাপিত সত্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রথম অধ্যায়ে ১০ দিন পরীক্ষাকালকে প্রতিনিধিত্ব করেছিল, যার ফলে স্বর্গীয় আহার গ্রহণ করার কারণে দানিয়েলের চেহারা আরও সুন্দর ও পুষ্ট হয়ে উঠেছিল, আর খোজাদের অন্য শ্রেণী রাজার খাদ্য খাওয়া লোকদের মতোই রূপ প্রকাশ করেছিল। ভবিষ্যৎবাণীমূলকভাবে রাজা মানে একটি রাজ্য, এবং ভবিষ্যৎবাণীমূলকভাবেই রাজা বা রাজ্য একটি পশুও বটে। যাদের চেহারায় রাজার খাদ্যভোজনের ফল প্রকাশ পেয়েছিল, তারা পশুর প্রতিমূর্তি প্রকাশ করেছিল।
দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে নেবুকদনেজারের মূর্তির স্বপ্নের গোপন রহস্যটি বোঝার জন্য দানিয়েল প্রার্থনা করছিলেন। স্বপ্নটি কী ছিল এবং তার অর্থ কী, উভয়ই তাকে জানতে হতো। তিনি শেষ সময়ে তাদের প্রতিনিধিত্ব করেন, যারা যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের মোহর খোলা সংক্রান্ত রহস্যগুলো বোঝার চেষ্টা করছে, কারণ যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের মোহর খোলা হল সেই শেষ ভবিষ্যৎবাণীমূলক রহস্য, যা অনুগ্রহের সময় বন্ধ হওয়ার আগে উন্মোচিত হয়। দানিয়েল সহ সব নবীই শেষ সময়কে চিহ্নিত করছেন। রহস্যটি বোঝার জন্য দানিয়েলের প্রচেষ্টা ছিল জীবন মৃত্যুর প্রশ্ন, যেমন শেষ সময়ে ঈশ্বরের লোকদের জন্য পশুর মূর্তির পরীক্ষা জীবন মৃত্যুর প্রশ্ন।
প্রভু আমাকে স্পষ্টভাবে দেখিয়েছেন যে অনুগ্রহের সময় শেষ হওয়ার আগে পশুর মূর্তি গঠিত হবে, কারণ এটি ঈশ্বরের লোকদের জন্য মহাপরীক্ষা হবে, যার দ্বারা তাদের চিরন্তন পরিণতি নির্ধারিত হবে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড ১৫, পৃষ্ঠা ১৫।
দানিয়েলের প্রার্থনা, যখন তিনি রহস্য বুঝতে চেয়েছিলেন, শেষকালে ঈশ্বরের জনগণের ইতিহাসে একটি নির্দিষ্ট পথচিহ্নকে উপস্থাপন করে। দানিয়েলের বই দুটি সাক্ষ্য প্রদান করে, যা শেষকালে প্রার্থনার পথচিহ্ন প্রতিষ্ঠা করে। সেই পথচিহ্নটি প্রতিটি সংস্কার রেখার দ্বিতীয় বার্তা দ্বারা প্রতিনিধিত্বকৃত সময়কালে অবস্থিত।
উভয় প্রার্থনার ভবিষ্যৎবাণীমূলক প্রেক্ষাপট হল নির্বাসনের ৭০ বছর, যা প্রতীকে রূপে লেবীয় বিধান ২৬ অধ্যায়ের ৭ বারকে নির্দেশ করে। দানিয়েল দ্বিতীয় অধ্যায়ের প্রথম পদে নেবুকদনেজার নামটি ২ বার এসেছে, আর শাস্ত্রে কোনো শব্দের এ ধরনের পুনরুক্তি দ্বিতীয় স্বর্গদূতের বার্তার প্রতীক।
সিস্টার হোয়াইটের লেখায় এমন বেশ কয়েকটি উল্লেখ আছে যা ড্যানিয়েল বইয়ের তৃতীয় অধ্যায়কে রবিবারের আইনের প্রতীক হিসেবে চিহ্নিত করে। ড্যানিয়েল বইয়ের প্রথম অধ্যায়ে প্রথম স্বর্গদূতের বার্তার সমস্ত বৈশিষ্ট্য রয়েছে এবং আমাদের জানানো হয়েছে যে প্রথম ও দ্বিতীয় বার্তা ছাড়া তৃতীয় বার্তা ড্যানিয়েল বইয়ের তৃতীয় অধ্যায় থাকতে পারে না।
পশুর মূর্তির পরীক্ষাকে এলেন হোয়াইট এমন এক পরীক্ষা হিসেবে সংজ্ঞায়িত করেছেন যা করুণার সময় বন্ধ হওয়ার আগে এবং মোহরিত হওয়ার আগেই আমাদের উত্তীর্ণ হতে হবে। দানিয়েল পুস্তকের তৃতীয় অধ্যায়ে যখন সঙ্গীত বাজল তখন প্রতীকীভাবে করুণার সময় বন্ধ হয়ে গেল, কারণ তৃতীয় অধ্যায়টি রবিবারের আইনকে প্রতিনিধিত্ব করে। প্রতীকী ৭০ বছর ধরে টাইরের বেশ্যাকে ভুলে রাখা হয়েছিল। সেই সময়ের শেষে সে পৃথিবীর রাজাদের উদ্দেশ্যে যে সুর গাইতে শুরু করে, নেবুখদনেজরের সঙ্গীত সেই সুরেরই প্রতিনিধিত্ব করে।
সেই দিনে এমন হবে যে টায়ার ৭০ বছর ধরে ভুলে যাওয়া থাকবে এক রাজার দিনের সংখ্যা অনুযায়ী। ৭০ বছর শেষ হলে টায়ার এক বেশ্যার মতো গান গাইবে, একটি বিনা ধর শহরময় ঘুরে বেড়াও, হে ভুলে যাওয়া বেশ্যা, মধুর সুর তোলো, অনেক গান গাও যাতে তোমাকে স্মরণ করা হয়, আর ৭০ বছর পূর্ণ হওয়ার পর প্রভু টায়ারকে পরিদর্শন করবেন এবং সে তার উপার্জনে ফিরে যাবে এবং পৃথিবীর সমস্ত রাজ্যের সঙ্গে ব্যভিচার করবে। ঈশাইয়া ২৩:১৪-১৪ বছর ফির ৫৭।
সিস্টার হোয়াইট তিন স্বর্গদূতের বার্তাগুলিকে তিনটি পরীক্ষা হিসেবে চিহ্নিত করেন।
প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার আওতায় বরের সঙ্গে সাক্ষাৎ করতে যারা বেরিয়ে গিয়েছিলেন তাদের অনেকেই তৃতীয়টিকে বিশ্বের কাছে দেওয়া হবে এমন শেষ পরীক্ষামূলক বার্তা প্রত্যাখ্যান করেছিলেন এবং শেষ আহ্বান করা হলে অনুরূপ অবস্থান নেওয়া হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ৩১ অক্টোবর ১৮৯৯।
বহু সাক্ষ্যের ভিত্তিতে দানিয়েল পুস্তকের দ্বিতীয় অধ্যায়টি হল দ্বিতীয় স্বর্গদূতের বার্তা। প্রথম স্বর্গদূতের ক্ষমতায়ন থেকে বিচার পর্যন্ত যে ইতিহাস তা দানিয়েলের বন্দিদশার ৭০ বছর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে দানিয়েলের প্রার্থনার প্রেক্ষাপটটিও এই ৭০ বছরের মধ্যেই ঘটে, যা ৭ সময়ের প্রতীক।
নবম অধ্যায়ের প্রার্থনা ৭০ বছরের প্রতি সরাসরি উল্লেখ দিয়ে শুরু হয়। উভয় প্রার্থনার ভবিষ্যৎবাণীমূলক প্রেক্ষাপট অভিন্ন। এগুলি একই প্রার্থনার ভিন্ন ভিন্ন দিককে উপস্থাপন করে, তবে দুটোই ৭কালের একই প্রেক্ষাপটে স্থাপিত এবং উভয়ই শেষ দিনের ১৪৪,০০০ ইতিহাসে অবস্থিত প্রার্থনা মাইল ফলকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নবম অধ্যায়ে যখন দানিয়েল প্রার্থনা করেন তখন তিনি বাবিলনের রাজ্য থেকে মিদীয় ও পারস্যের রাজ্যে এক ভবিষ্যৎবাণীমূলক পরিবর্তনের সময়কালে অবস্থান করছেন। সেই পরিবর্তনের সন্ধিক্ষণটি একটি মাইল ফলকও এবং এটি তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের একই পরিবর্তনের সন্ধিক্ষণের সঙ্গেও মিলে যায়, যখন ঈশ্বরের লোকেরা লাওদিকিয়ান হিসেবে রাস্তায় মারা যায় এবং ফিলাডেলফিয়ান হিসেবে কবর থেকে উঠে আসে। প্রথম স্বর্গদূতের আন্দোলনের পরিবর্তনের সন্ধিক্ষণ দানিয়েলের সেই সন্ধিক্ষণ এবং তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের সঙ্গে মিলে যায় এবং এই তিনটি লেবীয় পুস্তকের ২৬ অধ্যায়ের ৭ গুণের সঙ্গে সরাসরি যুক্ত। মিলারাইট আন্দোলনে ফিলাডেলফিয়া থেকে লাওদিকিয়ায় রূপান্তরটি ঘটে ১৮৯৬ সালে ৭ গুণ বিষয়ে নতুন আলোর আগমনের মধ্য দিয়ে এবং ১৮৬৩ সালে ৭ গুণ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করার মাধ্যমে। নবম অধ্যায়ের দানিয়েল মিলারাইট সময়ের প্রথম স্বর্গদূতের আন্দোলন এবং আমাদের সময়ের তৃতীয় স্বর্গদূতের আন্দোলন, তিনটিরই এমন এক পরিবর্তনের সন্ধিক্ষণ রয়েছে যা পরস্পরের সঙ্গে মিলে যায় এবং এই তিনটি সন্ধিক্ষণই ৭ গুণ এর প্রেক্ষাপটে স্থাপিত।
পরীক্ষা প্রক্রিয়ার ইতিহাসে দানিয়েল সেই দূতের প্রতিনিধিত্ব করেন যার কাছে আলো অর্পিত হয় এবং যেটি তিনি প্রথমে তার তিন সঙ্গীর সঙ্গে ভাগ করে নেন। এইভাবে তিনি এলিয়াহর ভবিষ্যৎবাণীমূলক ভূমিকার প্রতিরূপ, যিনি অরণ্যে আহ্বানরত কণ্ঠস্বর।
দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের রহস্য জানায় যে বাইবেলীয় ভবিষ্যৎবাণীর অষ্টম রাজ্যটি ৭টিরই রাজ্য থেকে উদ্ভূত। রাজ্যসমূহের বাইবেলীয় ভবিষ্যৎবাণীর এটি যেহেতু প্রথম চিত্রায়ন, তাই এটি প্রকাশিত বাক্যগ্রন্থের ১৭তম অধ্যায়ে পাওয়া রাজ্যসমূহের শেষ চিত্রায়নের সঙ্গে সংযুক্ত হয়। পূর্ববর্তী ৭টি রাজ্যেরই ধারায় হওয়ায় অষ্টম রাজ্যটি সেই রূপান্তরের সন্ধিক্ষণকে নির্দেশ করে যা ড্রাগন, পশু ও মিথ্যা নবীর ত্রিমুখী সংযুক্তি হিসেবে আধুনিক বাবিলকে প্রতিষ্ঠা করে। নেবুকদনেসরের মূর্তির স্বপ্ন
শেষ পর্যন্ত ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের অষ্টম পার্থিব রাজ্যকে চিহ্নিত করছে।
বাইবেলের ভবিষ্যৎবাণীতে একটি রাজ্যকে পশু হিসেবে দেখানো হয়, তাই নেবুখদনেজরের মূর্তির স্বপ্নে উপস্থাপিত সত্যটি শেষ পশুর প্রতি প্রথম ইঙ্গিত, যেমনটি প্রকাশিত বাক্য সপ্তদশ অধ্যায়েও শনাক্ত করা হয়েছে। অতএব নেবুখদনেজরের স্বপ্ন শেষ পর্যন্ত অষ্টম ও শেষ পশুর মূর্তির স্বপ্ন, এটি পশুর মূর্তির স্বপ্ন।
এটি নিজেই তৃতীয় স্বর্গদূতের আন্দোলনে সংঘটিত রূপান্তরের সেই সংযোগ বিন্দুকে স্বীকার করার গুরুত্বের নিশ্চিতকরণ, কিন্তু গোপনটিও এমন এক চাবিকাঠি যা ২০২০ সালের ১৮ জুলাইয়ের পরবর্তী ইতিহাস নিয়ে পূর্ববর্তী নিবন্ধগুলো যে বিষয়গুলো চিহ্নিত করে আসছিল তাদের অনেকটিকে একত্রিত করে এবং প্রতিষ্ঠিত করে। ওই নিবন্ধগুলোতে উপস্থাপিত হয়েছে যে দানিয়েলের ৭০ বছরের বন্দিত্ব দ্বারা প্রতিনিধিত্ব করা প্রতিটি পবিত্র সংস্কার আন্দোলনের ৪টি মাইল ফলক সর্বদা একই থিম ধারণ করে।
খ্রিস্টের সময়ে সেই ৪টি পথচিহ্ন মৃত্যু ও পুনরুত্থানের প্রেক্ষাপটে স্থাপিত ছিল। প্রথম পথচিহ্নটি, যা প্রথম বার্তার ক্ষমতায়নকে প্রতিনিধিত্ব করেছিল, ছিল খ্রিস্টের বাপ্তিস্ম, যা মৃত্যু ও পুনরুত্থানের প্রতীক। দ্বিতীয় পথচিহ্নটি, যা সেই ইতিহাসে প্রথম হতাশাকে প্রতিনিধিত্ব করে, ছিল লাজারুসের মৃত্যু ও পুনরুত্থান। তৃতীয় পথচিহ্ন ছিল জেরুসালেমে বিজয়োল্লাসপূর্ণ প্রবেশ, যা মধ্যরাত্রির আহ্বানকে প্রতিনিধিত্ব করে। খ্রিস্ট চলছিলেন তার মৃত্যু ও পুনরুত্থানের দিকে, আর মৃত্যু ও পুনরুত্থানের জীবন্ত প্রতিনিধি লাজারুস শোভাযাত্রাটির নেতৃত্ব দিয়েছিলেন। লাজারুস আরও প্রতিষ্ঠা করে যে মধ্যরাত্রির আহ্বান ঘোষণার সময় ঈশ্বরের লোকেরা মোহরিত হয়।
এই সর্বোচ্চ অলৌকিক ঘটনা, লাজারুসকে মৃতদের মধ্য থেকে জীবিত করা, ছিল তার কর্মের উপর এবং তার ঈশ্বরত্বের দাবির উপর ঈশ্বরের শিলমোহর স্থাপন করার জন্য। দ্য ডিজায়ার অফ এজেস ৫২৯।
বিচারের চতুর্থ মাইল ফলক ছিল ক্রুশ, যা একই সঙ্গে মৃত্যু ও পুনরুত্থান ছিল। ওই ৪টি মাইল ফলকের সময়কাল দানিয়েলের ৭০ বছরের বন্দিত্ব দ্বারা প্রতিকায়িত হয়েছে। মিলারাইট ইতিহাসে প্রধান বিষয় ছিল একদিন এক বছর নীতি, এবং ১৮৪০ সালের ১১ আগস্ট ছিল সেই নীতির নিশ্চিতকরণ। প্রথম হতাশা ছিল একদিন এক বছর নীতির ভুল প্রয়োগের ফলাফল। মধ্যরাত্রির আহ্বান ছিল ২৩০০ বছরের ভবিষ্যৎবাণী ও ২৫২০ বছরের ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পর্কিতভাবে একদিন এক বছর নীতির পরিপূর্ণতা, এবং এরপর ১৮৪৪ সালের ২২ অক্টোবর ওই একদিন এক বছর নীতিভিত্তিক ভবিষ্যৎবাণীগুলি পূর্ণ হলে তদন্তমূলক বিচার শুরু হয়। মিলারাইট ইতিহাসের সব ৪টি মাইল ফলকের প্রধান বিষয় ছিল একদিন এক বছর নীতি। সেই ৪টি মাইল ফলকের সময়কাল দানিয়েলের ৭০ বছরের বন্দিদশা দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
রাজা দাউদের সময়ে ঈশ্বরের সিন্দুকই ছিল প্রধান বিষয়। যখন দাউদ ক্ষমতাপ্রাপ্ত হলেন, তখন তিনি সিন্দুকটি দাউদের নগরে আনার সংকল্প করলেন।
আর দাউদ এগিয়ে চললেন এবং ক্রমে ক্রমে শক্তিশালী হলেন। সেনাবাহিনীর প্রভু ঈশ্বর তার সঙ্গে ছিলেন। ২ সমুয়েল ৫:১০।
প্রথম হতাশা ঘটেছিল যখন উজ্জা সিন্ধুক স্পর্শ করে পাপ করেছিল। তৃতীয় মাইল ফলক ছিল যখন দাউদ বুঝলেন যে প্রভু গীথীয় ওবেদ এদোমের গৃহকে আশীর্বাদ করেছেন, যেখানে উজ্জার বিদ্রোহের পর থেকে সিন্ধুকটি রাখা ছিল। তারপর দাউদ গিয়ে সিন্ধুকটি নিয়ে এলেন জিরুসালেমে তার বিজয়ী প্রবেশের জন্য, কিন্তু তার স্ত্রী দাউদের এই প্রবেশকে কেন্দ্র করে অযথা ক্রোধ ও হতাশা প্রকাশ করলেন। সিন্ধুকটি সেই ৪টি মাইল ফলকের প্রতিটিকে প্রতিনিধিত্ব করে। সেই ৪টি মাইল ফলকের সময়কালকে দানিয়েলের ৭০ বছরের বন্দিদশা দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর তৃতীয় হায়ের ইসলামকে মুক্ত করা হয়েছিল এবং পরে তা সংযত করা হয়েছিল। ২০২০ সালের ১৮ জুলাই ইসলামের ভূমিকা সম্পর্কে করা একটি ভবিষ্যৎবাণী ব্যর্থ প্রমাণিত হয়েছিল। মৃত শুকনো হাড়গুলোকে জীবিত করে যে বার্তা, তা চার বাতাস থেকে আসে। চার বাতাস ইসলামের প্রতীক এবং মিডনাইট ক্রাই বার্তাকে প্রতিনিধিত্ব করে। যুক্তরাষ্ট্রের রবিবারের আইনের মাধ্যমে সংঘটিত জাতীয় ধর্মত্যাগের পর যে জাতীয় ধ্বংস আসে, তা তৃতীয় হায়ের ইসলাম ঘটায়। ওই ৪টি মাইল ফলকের সময়কাল
দানিয়েলের ৭০ বছরের বন্দিদশা দ্বারা প্রতিকায়িত হয়েছে।
প্রথম স্বর্গদূতের আন্দোলন তৃতীয় স্বর্গদূতের আন্দোলনকে প্রতিনিধিত্ব করে এবং মিলারীয় ইতিহাসে মিডনাইট ক্রাই বার্তাটি ছিল সেই ব্যর্থ ভবিষ্যৎবাণীর সংশোধন যা প্রথম হতাশা সৃষ্টি করেছিল।
হতাশ ব্যক্তিরা শাস্ত্র থেকে দেখল যে তারা প্রতীক্ষার কালে ছিল এবং তাদের ধৈর্য সহকারে দর্শনের পরিপূর্তির জন্য অপেক্ষা করতে হবে, যে একই প্রমাণ তাদের ১৮৮৩ সালে তাদের প্রভুকে খুঁজতে উদ্বুদ্ধ করেছিল, সেই একই প্রমাণ তাদের ১৮৭৪ সালে তার প্রত্যাশা করতে উদ্বুদ্ধ করেছিল। আর্লি রাইটিংস ২৪৭।
ন্যাশভিলের ওপর ইসলামী হামলার যে প্রমাণ, সেই একই প্রমাণই রবিবারের উপাসনা বলবত করার প্রতিক্রিয়ায় ঘটতে যাওয়া ন্যাশভিলের ওপর হামলারও প্রমাণ। ভবিষ্যদ্বাণীর আত্মার লেখাগুলি কখনও ব্যর্থ হয় না। ন্যাশভিলের ওপর এক হামলার ভবিষ্যদ্বাণী ভবিষ্যদ্বাণীর আত্মার লেখায় উপস্থাপিত হয়েছে। ন্যাশভিল সংক্রান্ত ভবিষ্যদ্বাণী পূরণ হবে, কিন্তু ন্যাশভিলের ওপর হামলার ভবিষ্যদ্বাণীটি মিলারাইট ইতিহাসে যেমনটি ঘটেছিল পূর্বে ব্যর্থ হওয়া ভবিষ্যদ্বাণীর সংশোধনের ওপর ভিত্তি করে হবে। এটি চতুর্থ পথচিহ্নে পূরণ হবে যা বিচারকে প্রতিনিধিত্ব করে।
যিশু সবসময় শুরুর মাধ্যমে শেষকে ব্যাখ্যা করেন এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের প্রথম মাইলফলক ছিল একটি ইসলামী আক্রমণ। তাই সানডে আইনের বিচারের সময় ন্যাশভিলে একটি ইসলামী আক্রমণ হবে। এতে অন্য লক্ষ্যবস্তুও যুক্ত থাকতে পারে, কিন্তু মিডনাইট ক্রাইয়ের বার্তা সেই বার্তা যা প্রথম হতাশা সৃষ্টি করা বার্তার সংশোধন। প্রথম হতাশার কারণ ছিল ভবিষ্যৎবাণীতে সময়ের উপাদান প্রয়োগ করার পাপ, এলেন হোয়াইটের কথার জন্য নয়।
এটা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে প্রথম বার্তার ক্ষমতায়ন থেকে শুরু হওয়া ৪টি মাইল ফলক, যা দানিয়েলের গ্রন্থে প্রতীকী ৭০ বছরের শুরুতে ঘটে, সবসময় একই থিম দ্বারা নিয়ন্ত্রিত থাকে। আপনি যদি ১১ সেপ্টেম্বর ২০০১কে ভবিষ্যৎবাণীর পরিপূর্তি হিসেবে গ্রহণ করে থাকেন, তবে আপনি ভবিষ্যৎবাণীমূলকভাবে লুকানো বই খেয়ে নিয়েছেন। বাস্তবে খুব অল্পই মানুষ সেই সত্যটি গ্রহণ করেছিল, তবে কিছুজন ছিল, দানিয়েল যাদের প্রতিনিধিত্ব করেন, যারা হৃদয়ে স্থির করেছিল যে তারা বাবিলীয় আহারে নিজেদের অপবিত্র করবে না। তবুও এমন লোক আছেন যারা দাবি করেন যে ১১ সেপ্টেম্বর ২০০১ ছিল ভবিষ্যৎবাণীর পরিপূর্তি, কিন্তু তারা যুক্তি দেন যে সেটি ইসলাম নয়, বরং বুশ পরিবার বা গ্লোবালিস্টরা বা জেসুইটরা বা CIE অথবা আধুনিক ষড়যন্ত্র তত্ত্ববিদদের প্রায়শই ব্যবহৃত সেই পরিচিত চরিত্রগুলোর কোনো সমন্বয় ছিল। আলফা ও ওমেগা হিসেবে যিশু শুরুর দ্বারা শেষকে তুলে ধরেন। সুতরাং ১১ সেপ্টেম্বর ২০০১-এ ভবিষ্যৎবাণীমূলকভাবে কি উপস্থাপিত হয়েছিল সে বিষয়ে আমরা যদি ভুল হই, তবে আমরা ৭০ ভবিষ্যৎবাণীমূলক বাক্যকে সঠিকভাবে ব্যাখ্যা করার আমাদের ক্ষমতাকেই ধ্বংস করছি।
মিলারাইট ইতিহাসে প্রথম বার্তার ক্ষমতায়নও ছিল দ্বিতীয় হায়ের ইসলাম, এবং সেই ক্ষমতায়নটি ১১ সেপ্টেম্বর ২০০১-এ তৃতীয় হায়ের ইসলামের মাধ্যমে সংঘটিত ক্ষমতায়নের পূর্বচিত্র ছিল।
প্রথম পথচিহ্নে ইসলামের উপস্থিতি শেষ পথচিহ্নে ইসলামকে চিহ্নিত করে, শেষ পথচিহ্ন বিচারকে প্রতিনিধিত্ব করে এবং রবিবারের আইনের সময় যুক্তরাষ্ট্রের বিচার হয়। ইজেকিয়েলের ৩৭তম অধ্যায়ের দ্বিতীয় বার্তাটি মৃতদের জীবিত করে তোলে এবং সেই বার্তাই তৃতীয় পথচিহ্নের বার্তা, যা হল মধ্যরাত্রির আহ্বান। এটি শিলমোহরের বার্তা যা প্রতিকায়িত হয়েছে খ্রিস্টের বিজয়ী প্রবেশে, যখন তিনি গাধায় আরোহণ করেছিলেন। গাধা ইসলামের প্রতীক, মধ্যরাত্রির আহ্বানের শিলমোহরের বার্তা ইসলামই বহন করে।
তোমরা সিয়নের কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, নম্র এবং গাধার ওপর বসে, এবং গাধার ছানার ওপর বসে। মথি ২১ গড়ন।
ইজেকিয়েলের দ্বিতীয় ভবিষ্যৎবাণী চার বাতাস থেকে আসে, যা ইসলামেরও একটি প্রতীক। এই সত্যটি সম্পর্কে স্পষ্ট হওয়া একেবারে অপরিহার্য, কারণ মধ্যরাতের আহ্বান নামের বার্তাটি হল তৃতীয় হায়ের প্রেক্ষিতে ইসলামকে শনাক্ত করার বার্তা, যে শক্তি রবিবারের আইনের সময় যুক্তরাষ্ট্রের ওপর বিচার নিয়ে আসে এবং ওই আদেশের পর যে জাতীয় ধ্বংস আসে তা ডেকে আনে।
প্রকাশিত বাক্যের ৭টি তুরি ছিল পৌত্তলিক রোম ও পোপতান্ত্রিক রোম উভয়ের দ্বারা রবিবারের উপাসনাকে বাধ্যতামূলক করার ওপর ঈশ্বরের বিচারসমূহ। প্রথম ৪টি তুর্য বিধর্মী রোমের বিরুদ্ধে আনা হয়েছিল যখন কনস্ট্যান্টাইন ২১ খ্রিস্টাব্দে প্রথম রবিবার আইন কার্যকর করেছিলেন।
পঞ্চম ও ষষ্ঠ তুরি, যেগুলি ইসলামের প্রথম ও দ্বিতীয় হায় বলেও পরিচিত, ১৩৮৮ খ্রিস্টাব্দে অর্লিওর সভায় প্রণীত পাপীয় রবিবার আইনের কারণে পাপীয় রোমের বিরুদ্ধে ঈশ্বরের বিচার ছিল।
সপ্তম সিংহা, যা ইসলামের তৃতীয় হায়, সেই বিচার যা নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপর আনা হবে যখন তা রবিবার উপাসনা বলবৎ করবে।
তৃতীয় হায়ের ইসলাম 2001 সালের 11 সেপ্টেম্বরকে প্রথম মাইলফলক হিসেবে প্রতিনিধিত্ব করে। 2020 সালের 18 জুলাই ইসলামের ন্যাশভিলে আক্রমণ সম্পর্কিত যে ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়েছিল তা প্রথম হতাশা, দ্বিতীয় মাইলফলককে প্রতিনিধিত্ব করে। ইজেকিয়েল পুস্তকের 33 অধ্যায়ে উল্লিখিত দ্বিতীয় ভবিষ্যৎবাণীতে ইসলামের চার বাতাসের যে বার্তা রয়েছে তা মধ্যরাত্রির আহ্বান, তৃতীয় মাইলফলককে প্রতিনিধিত্ব করে এবং তারপর রবিবারের আইনের সময় 2020 সালের 18 জুলাইয়ের ব্যর্থ ভবিষ্যৎবাণীর পূরণের চতুর্থ মাইলফলককেও প্রতিনিধিত্ব করে। এগুলি চারটি ভবিষ্যৎবাণীমূলক মাইলফলক যা দানিয়েলের 70 বছরের বন্দিদশার প্রতিরূপে 144,000-এর ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে সংঘটিত হয়।
মধ্যরাত্রির আহ্বানের বার্তাটিকে স্বীকৃতি দেওয়া হল সেই রহস্যের একটি প্রধান উপাদান, যা দানিয়েল যখন নবুখদনেসরের মূর্তির স্বপ্নটি বোঝার জন্য প্রার্থনা করেছিলেন তখন প্রতীকরূপে তার কাছে প্রকাশিত হয়েছিল। তার প্রার্থনাটি একটি পথনির্দেশক চিহ্ন, যা প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ে উল্লিখিত দুই সাক্ষীর মৃত্যু পর্বের 3.5 দিনের শেষ প্রান্তে অবস্থিত। দানিয়েল পুস্তকের 9 অধ্যায়ে লিপিবদ্ধ লেবীয় পুস্তক চাশিস ভিত্তিক দানিয়েলের প্রার্থনাটি দারিউসের প্রথম বছরে হয়েছিল। এটি তার প্রার্থনাগুলোকে পরিবর্তনের সন্ধিক্ষণসমূহে স্থাপন করে।
মিলারাইট ইতিহাসে পরিবর্তনের সন্ধিক্ষণ ছিল 1856। জেমস ও অ্যালেন হোয়াইটের মতে সে বছর মিলারাইট আন্দোলন ফিলাডেলফিয়া থেকে লাউদিকিয়ায় রূপান্তরিত হয়। সেই একই বছরে হাইরাম এডসানের রিভিউ অ্যান্ড হেরাল্ডের নিবন্ধসমূহে সেভেন টাইমস সম্পর্কে নতুন আলো আসে, কিন্তু 1883 সালে সেভেন টাইমস পরে সেভেন টাইমস সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়। বাইবেলের ভবিষ্যৎবাণীর প্রথম ও দ্বিতীয় রাজ্যের মধ্যবর্তী পরিবর্তনের সন্ধিক্ষণে সেভেন টাইমসের বিচ্ছুরণের জন্য যে প্রতিকার হিসেবে চিহ্নিত, দানিয়েল সেই প্রার্থনা করেছিলেন।
1260 বছরের একটি প্রতীক, যা নিজেই আবার 7 বারের প্রতীক। 18 জুলাই 2002 সালে ফিউচার ফর আমেরিকার লাউদিকীয় আন্দোলন সময়ের ওপর আর কখনও কোনো ভাববাদী বার্তা ঝুলিয়ে না দেওয়ার ঈশ্বরের আদেশের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেছিল। তারপর সেই আন্দোলনটি প্রকাশিত বাক্য 11-এর রাস্তায় বধ ও ছড়িয়ে দেওয়া হয়েছিল, যা ইজেকিয়েলের শুকনো মৃত হাড়ের উপত্যকার মধ্য দিয়ে চলে। ওই ছড়িয়ে দেওয়ার সময়ের শেষে, যা 10 কুমারীর উপমার বিলম্বকালও বটে, এখন 3.5 দিনের অরণ্যের ভিতর থেকে একটি চিৎকাররত কণ্ঠ দ্বারা তাদের কবর থেকে ডেকে বের করা হচ্ছে।
যেমন মিলার পন্থীরা অবশেষে স্বীকার করেছিলেন যে তারা তখন মথি গ্রন্থের 25 অধ্যায় এবং হাবাক্কুক গ্রন্থের 2 অধ্যায়ে বর্ণিত প্রতীক্ষার সময়ে ছিল, তেমনি দুই মৃত সাক্ষীদেরও যখন অরণ্যে ধ্বনিত কণ্ঠস্বর ডাকে ওঠে তখন তারা কোথায় আছে তা চিনতে হবে, তাদের বুঝতে হবে যে তারা বিচ্ছিন্ন। সেই উপলব্ধি প্রার্থনার প্রতি আহ্বান, কিন্তু স্রেফ প্রার্থনা নয়, এটি দানিয়েলের লেবীয় পুস্তক 26 অধ্যায়ের প্রার্থনার প্রতি আহ্বান। সেই নির্দিষ্ট প্রার্থনা ছাড়া কোনো পুনর্জাগরণ হয় না। পুনর্জাগরণ লাউদিকিয়া থেকে ফিলাডেলফিয়ায় উত্তরণের সন্ধিক্ষণকে চিহ্নিত করে এবং 7-এর মধ্যে অষ্টম সত্তার ভবিষ্যৎবাণীমূলক ঘটনাকে সৃষ্টি করে। যেমন দানিয়েল গ্রন্থের 2 অধ্যায়ে নেবুখদনেৎসারের মূর্তির দ্বারা তা নিশ্চিত হয়েছে।
যখন সেই অনুতাপ ও স্বীকারোক্তির প্রার্থনা সম্পন্ন হবে, প্রতিশ্রুতি এই যে ঈশ্বর তখন তার চুক্তি স্মরণ করবেন এবং তার বিক্ষিপ্ত জনগণকে একত্র করবেন। ইজেকিয়েলের প্রথম ভবিষ্যৎবাণী হাড়গুলোকে একত্র করেছিল এবং তারপর তার চার বায়ু সম্পর্কে ভবিষ্যৎবাণী নতুন করে জন্ম নেওয়া ফিলাডেলফিয়ানদেরকে এক শক্তিশালী সেনাবাহিনীতে রূপান্তরিত করেছিল। এক শক্তিশালী সেনাবাহিনী যা প্রকাশিত বাক্য 11 অনুযায়ী তখন স্বর্গে উত্তোলিত হবে স্বর্গদূতদের মেঘসহ, তখন তারা প্রভুর নিশান।
দানিয়েল 2-এর রহস্য, যা এখন যিহুদা গোত্রের সিংহ প্রকাশ করছেন, 7-এর মধ্যে অষ্টম সত্তার ঘটনাকে নিশ্চিত করে এবং দানিয়েল 2-এর অন্যান্য প্রতিটি ভবিষ্যৎবাণীমূলক উপাদান প্রকাশিত বাক্য অধ্যায় 11-এর 2 সাক্ষীর ভবিষ্যৎবাণীমূলক ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকাশিত বাক্য অধ্যায় 11-এর 2 সাক্ষীকে পতাকার মতো উঁচুতে তোলা হয় সেই একই ঘণ্টাতে যখন রবিবারের আইন ঘটে, কারণ তারা প্রকাশিত বাক্য অধ্যায়ে ১১র মহাভূমিকম্পে উত্তোলিত হয়। ওই মহাভূমিকম্প শহরের এক দশমাংশ ধ্বংস করে এবং যুক্তরাষ্ট্র ১০ রাজাদের মধ্যে প্রধান রাজা, যেমন ছিল ফ্রান্স, যখন ফরাসি বিপ্লবের সেই ভূমিকম্প প্রকাশিত বাক্য অধ্যায় ১১র পরিপূর্তিতে ফ্রান্সকে নিশ্চিহ্ন করে দিয়েছিল।
ওই ভূমিকম্পের পরিপূর্ণ পরিপূর্তি পৃথিবী পশুর উপরেই সম্পন্ন হয় এবং পৃথিবী পশুর রাজ্যে রবিবারের আইন একটি কাঁপন সৃষ্টি করে। প্রকাশিত বাক্য ১১র ভূমিকম্পের পরিপূর্ণ পরিপূর্তি হল রবিবারের আইন, যখন পৃথিবী পশু কাঁপানো হয় এবং জাতীয় ধর্মত্যাগের পর জাতীয় ধ্বংস আসে। সেই সময়ে দুই সাক্ষীকে নিশানরূপে উত্তোলিত করা হয়। তারা মেঘের মধ্যে স্বর্গে আরোহণ করে, যেমন খ্রিস্ট শেষবারের মতো স্বর্গে আরোহণ করেছিলেন। অন্তিমকালের ঈশ্বরের লোকদের প্রতিরূপ যে শিষ্যরা, যাদেরও স্বর্গে একটি নিশানরূপে উত্তোলিত করা হবে, তাদের প্রতি তার শেষ কথাগুলি প্রেরিতদের কার্যপুস্তকে লিপিবদ্ধ আছে।
তিনি তাদের বললেন, পিতার নিজের কর্তৃত্বে স্থির করা সময় ও কাল তোমাদের জানার বিষয় নয়, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসার পর তোমরা শক্তি পাবে এবং জিরুসালেমে, সমস্ত জিহুদিয়া ও সমরিয়ায় এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। তিনি এসব বলার পর তারা দেখতেই দেখতেই তিনি উপরে তুলে নেওয়া হলেন এবং একটি মেঘ তাকে তাদের দৃষ্টির আড়াল করল। প্রেরিতদের কাজ ১:৭-৯।
যারা পতাকা হতে চায় তারা পতাকার কাজ সম্পাদনের জন্য পবিত্র আত্মার শক্তি গ্রহণ করতে চাইলে সময় ও ঋতুর প্রয়োগ পরিহার করতে হবে।
দ্বিতীয় অধ্যায়ে দানিয়েলকে যে রহস্য প্রকাশ করা হয়েছিল সেটিই যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের রহস্য, যা অনুগ্রহের সময় সমাপ্ত হওয়ার ঠিক আগে উন্মোচিত হয়। সেই রহস্যের মধ্যে সাত বজ্রধ্বনির গুপ্ত ইতিহাস অন্তর্ভুক্ত। সেই ইতিহাসটি গঠিত হয়েছে হিব্রু বর্ণমালার প্রথম ত্রয়োদশ ও শেষ বর্ণকে একত্র করে সৃষ্ট একটি হিব্রু শব্দটির ওপর ভিত্তি করে। যখন ওই বর্ণগুলো একত্র করা হয় তখন সেগুলো মিলিয়ে হিব্রু ভাষায় সত্য শব্দটি গঠিত হয়। যীশুই হলেন সত্য, যিনি আবার প্রথম এবং শেষ। ওই তিনটি বর্ণ প্রতিটি মহান সংস্কার আন্দোলনের কাঠামোকে প্রতিকায়িত করে, কারণ তারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতকে নির্দেশ করে। এগুলো সেই তিন ধাপের পরিশোধন প্রক্রিয়াকেও নির্দেশ করে, যা দানিয়েল দ্বাদশ অধ্যায়ে পরিশুদ্ধ, শুভ্র করা এবং পরীক্ষিত হিসেবে উপস্থাপিত হয়েছে। এই তিন ধাপের পরীক্ষা ও পরিশোধনের প্রক্রিয়াটি দুই দশকেরও বেশি সময় ধরে ফিউচার ফর আমেরিকা দ্বারা উপস্থাপিত হয়েছে, তবে এখন এটি পবিত্র সংস্কার রেখাসমূহের মধ্যে এক গুপ্ত ইতিহাস নির্দেশ করে বলে শনাক্ত করা হয়েছে। সেই গুপ্ত ইতিহাসটাই হল সাত বজ্রধ্বনির পরিপূর্ণ পরিপূর্তি, যা এতদিন সিলমোহর করা ছিল অনুগ্রহের সময় সমাপ্ত হওয়ার ঠিক আগে।
দীর্ঘকাল ধরে বোঝা হয়ে আসছে যে সাত বজ্রধ্বনি প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার অধীনে সংঘটিত ঘটনাবলীর একটি রূপরেখা উপস্থাপন করে, এবং তারা আরও উপস্থাপন করে ভবিষ্যৎ ঘটনাবলী, যা তাদের ক্রমানুসারে উন্মোচিত হবে। এখন সত্যের উদ্ঘাটনের মাধ্যমে প্রকাশ হয়েছে যে একটি সংস্কার রেখার শেষ তিনটি পথচিহ্নই সাত বজ্রধ্বনির গোপন ইতিহাস। ওই পথচিহ্নগুলো প্রথম হতাশা দিয়ে শুরু হয়ে শেষ হতাশায় সমাপ্ত হয়। মাঝের পথচিহ্নটি হল মধ্যরাত্রির আহ্বান। প্রথম হতাশা অপেক্ষার সময়ের সূচনা নির্দেশ করে, যা মধ্যরাত্রির আহ্বানে এসে শেষ হয়। মধ্যরাত্রির আহ্বানের বার্তা বিচারে এসে সমাপ্ত হয়, যেখানে শেষ হতাশা চিহ্নিত হয়।
দানিয়েল পুস্তকের দ্বিতীয় অধ্যায়ে প্রথম হতাশাটি ছিল দানিয়েলের এই উপলব্ধি যে তিনি একটি মৃত্যুদণ্ডের আদেশের আওতায় পড়েছেন। এরপর তিনি সময় চাইলেন, ফলে প্রতীক্ষার সময়ের সূচনা চিহ্নিত হল। তা তাকে রহস্যটি বোঝার দিকে নিয়ে গেল, যা হল মধ্যরাত্রির আহ্বানের বার্তা, যেটি পরে নেবুকদনেজারের কাছে উপস্থাপন করা হল, যাতে তিনি দানিয়েলের বার্তাটি বিচার করতে পারেন।
দানিয়েল যে স্বপ্ন ও তার ব্যাখ্যা উপস্থাপন করেছিলেন তা নিয়ে নেবুকদনেজরের বিচার সাতটি বজ্রধ্বনির গোপন ইতিহাসকে প্রতিনিধিত্বকারী তিনটি মাইল ফলকের মধ্যে তৃতীয়টিকে চিহ্নিত করে। ওই বিচারটি দানিয়েল গ্রন্থের তৃতীয় অধ্যায়েও আলোচিত হয়েছে, যা দানিয়েল ও প্রকাশিত বাক্য গ্রন্থে দৃঢ়ভাবে প্রয়োগিত পুনরাবৃত্তি ও বিস্তার নীতিটিকে উপস্থাপন করে।
তৃতীয় অধ্যায় নিয়ে আমরা পরবর্তী প্রবন্ধে আলোচনা করব, তবে এখানে উল্লেখযোগ্য যে
তৃতীয় অধ্যায়ের তৃতীয় মাইলফলকের বিচার শেষ হতাশাকে চিহ্নিত করে, যা প্রথম হতাশা দ্বারা প্রতিকায়িত ছিল। সাতটি বজ্রধ্বনির গোপন ইতিহাস তিনটি মাইলফলক চিহ্নিত করে, যা একটি হতাশা দিয়ে শুরু হয়ে একটি হতাশাই শেষ হয়। দানিয়েল পুস্তকের দ্বিতীয় অধ্যায়ে প্রথম হতাশাটি নেবুখদনেজর কর্তৃক জারিকৃত একটি মৃত্যুর ফরমানের সঙ্গে সম্পর্কিত, এবং তৃতীয় অধ্যায়ের শেষ হতাশাটি নেবুখদনেজর কর্তৃক আরেকটি মৃত্যুর ফরমানের সঙ্গে সম্পর্কিত।
ফিউচার ফর আমেরিকা আন্দোলনকে প্রতিনিধিত্বকারী দুই সাক্ষীর গোপন ইতিহাস 2020 সালের 18 জুলাইয়ের হতাশাকে প্রতিনিধিত্ব করে। তারপর শুরু হল সেই অপেক্ষার সময়, যা প্রকাশিত বাক্য গ্রন্থের একাদশ অধ্যায়ে 3.5 দিন দ্বারা প্রতিকায়িত হয়েছে। অতল গহ্বর থেকে উঠে আসা পশুর দ্বারা রাস্তায় নিহত যাদের জাগরণ ও পুনরুত্থান, তা ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্যে বিশদভাবে বর্ণিত হয়েছে। কিন্তু সহজভাবে বলতে গেলে, যখন দুই সাক্ষী জেগে ওঠে, তারা দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে প্রতিকায়িত রহস্যটি বোঝে।
ওই গোপনটি হল মধ্যরাত্রির আহ্বানের বার্তা, যা তারা ঘোষণা করতে থাকে দানিয়েল পুস্তকের তৃতীয় অধ্যায় পর্যন্ত, যখন আসন্ন রবিবারের আইন এসে পড়ে এবং শেষ হতাশা ঘটে। প্রথম হতাশা 18 জুলাই 2020 এ দানিয়েল হিসেবে প্রতিনিধিত্বকারীরা অভিজ্ঞতা করেছিলেন। শেষ হতাশা 10 রাজার নেতা যুক্তরাষ্ট্র অভিজ্ঞতা করে, কারণ জাতীয় ধর্মত্যাগ ইসলামের মাধ্যমে জাতীয় ধ্বংস ডেকে আনে।
আমরা পরবর্তী প্রবন্ধে দানিয়েলের দ্বিতীয় অধ্যায়ের সারসংক্ষেপ ও উপসংহার শেষ করব।
শয়তান পৃথিবীকে বন্দী করে রেখেছে। সে একটি মূর্তিপূজার বিশ্রামের দিন চালু করেছে এবং প্রকাশ্যে এটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এই মূর্তিপূজার বিশ্রামের দিনের জন্য সে খ্রিস্টীয় জগতের শ্রদ্ধা ভক্তি প্রভুর বিশ্রামের দিন থেকে চুরি করে নিয়েছে। জগৎ নত হয় এক ঐতিহ্যের কাছে, মানুষ প্রণীত এক আদেশের কাছে, যেমন নেবুখদনেজর দুরার সমভূমিতে তার সোনার মূর্তি স্থাপন করে নিজেকে উচ্চে তুলেছিল, তেমনি শয়তান এই মিথ্যা বিশ্রামের দিনে নিজেকে উচ্চে তোলে, যার জন্য সে স্বর্গীয় পরিচ্ছদ চুরি করে নিয়েছে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 8 মার্চ 1899।